বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 1 ডিসেম্বর, 16 অগ্রহায়ণ এবং ফার্সি 11 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও আমিরাতের মধ্যকার মতবিরোধ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিগগিরই ভাষান্তরে পাঠানোর প্রস্তুতি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে ইউরোপে ইসলাম অবমাননা ও বাক স্বাধীনতার ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কে বিশেষ আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরানি পণ্য সামগ্রী শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের বহু ক্লু পাওয়া গেছে, চলছে তদন্ত, বলেছেন গোয়েন্দা মন্ত্রী। ইরাক সিরিয়া সীমান্তে ইরানি সামরিক কমান্ডার নিহতের গুজব, নির্ভরযোগ্য সূত্র বলছে জনমতকে বিভ্রান্তের অপচেষ্টা। বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের চূড়ান্ত ব্যাখ্যা, 30 বছর কারাভোগ করলেই শাস্তির আদেশ বাস্তবায়ন বলে গণ্য হবে। এবং মুসলমানদের কখনই প্রার্থী করা হবে না বলে কর্ণাটকের এক মন্ত্রী মন্তব্য, তীব্র প্রতিক্রিয়া মিম প্রধান ওয়াইসির। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে বহু রকমের ক্লু পাওয়া গেছে। গত শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহকে সন্ত্রাসীরা বোমা হামলা ও দূর নিয়ন্ত্রিত মেশিনগানের সাহায্যে গুলি চালিয়ে শহীদ করে। এরই মধ্যে ইরানের সরকারি এবং সামরিক কর্মকর্তারা জোরালো ইঙ্গিত দিয়েছেন যে ইহুদিবাদী ইসরায়েল এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে। গতকাল রাজধানীতে শহীদ বিজ্ঞানী ফাখরিজাদের দাফন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের গোয়েন্দামন্ত্রী আলাভি বলেন, হত্যাকাণ্ডের পরই ইরানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা শুরু করেছে এবং তারা এরই মধ্যে বিভিন্ন ধরনের ক্লু খুঁজে বের করতে সফল হয়েছে। এগুলো বিভিন্ন আঙ্গিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে। গোয়েন্দামন্ত্রী বলেন, এখনই এসব বিষয়ে বিস্তারিত বলা যাবে না কারণ বিষয়গুলো তদন্তের পর্যায়ে রয়েছে, তবে ইরানের জনগণকে সময়মতো অবশ্যই তদন্তের ফলাফল জানানো হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব বলেছেন,
সংঘবদ্ধ সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে ইরানের এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে যারা হত্যা করেছে তাদেরকে নিশ্চিত শাস্তি পেতে হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসলামিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব এবং কয়েকটি দেশের স্পিকারকে পাঠানো এক বার্তায় বকের কালিবাব একথা বলেছেন। তিনি বলেন, গত শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনা সংঘবদ্ধ সন্ত্রাসী কার্যক্রম। প্রাথমিক তথ্য প্রমাণে দেখা যাচ্ছে যে এই অমানবিক হত্যাকাণ্ডের নির্দেশ যারা দিয়েছে তাদের মধ্যপ্রাচ্য এবং তার বাইরে বিভিন্ন দেশে এই ধরনের গুপ্ত হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইরানি স্পিকার বলেন, ঘৃণ্য এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে। তিনি আরও বলেন, ইরানে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর যে বিজ্ঞানীরা টেস্ট কিট এবং ভ্যাকসিন তৈরির কাজ করছিলেন ফাখরিজাদে তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ইরাক সিরিয়া সীমান্তে ইরানি সামরিক কমান্ডার নিহতের কোনো খবর তারা পাননি। প্রাথমিকভাবে এটাকে বানোয়াট বলে মনে হচ্ছে, তবে এ বিষয়ে কেন্দ্রীয় সামরিক কমান্ড মন্তব্য করতে পারবে। সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়া দাবি করেছে, সিরিয়া ও ইরাকের সীমান্ত ক্রসিং পার হওয়ার সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এক কমান্ডার নিহত হয়েছেন। ড্রোনের সাহায্যে ওই কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে টিভি চ্যানেলটি দাবি করেছে, কিন্তু ইরানি গণমাধ্যম নূর নিউজ আজ বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি কমান্ডার নিহতের খবরের সত্যতা নেই, এটা একটা গুজব। আল মায়াদিন টিভি চ্যানেলও এই খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে আখ্যায়িত করেছে। ইরানের রাজধানী তেহরানের অদূরে সন্ত্রাসী হামলায় পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদে শহীদ হওয়ার পরপরই জনমতকে বিভ্রান্ত করতে এ ধরনের গুজব ছড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য 20% মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুদ অব্যাহত রাখতে আইন অনুমোদন করেছে। এর ফলে ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে বাধ্য থাকবে। আজ ইরানের আইন প্রণেতারা দেশ বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত একটি বিল পর্যালোচনার পর তা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতিবছর চাহিদা মেটানোর পর 20 মাত্রার 120 কেজি ইউরেনিয়াম দেশে মজুদ করতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না। এছাড়া বলা হয়েছে, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো যদি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে না চলে এবং ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানি ও বিদেশ থেকে অর্থ দেশে নিয়ে আসার ক্ষেত্রে সৃষ্ট বাধা দূর না করে, তাহলে এই আইন পাশের এক মাসের মধ্যে পরমাণু ক্ষেত্রে স্বেচ্ছা প্রণোদিত সব প্রোটোকল বাস্তবায়ন থেকে সরে আসতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3149 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত 31 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও 2,293 জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত 4,67,225 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 6,675 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 3,83,224 জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যাবজ্জীবন কারাদণ্ডের চূড়ান্ত ব্যাখ্যা দিয়ে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। যাবজ্জীবন প্রাপ্ত আসামিদেরকে 30 বছর কারাভোগ করতে হবে বলে এই রায়ে বলা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রসঙ্গে নতুন করে ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ একটি রায় ঘোষণা করেছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ভার্চুয়াল বেঞ্চে এই রায় ঘোষণা হয়। এই রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল এম এ আমিনউদ্দিন সাংবাদিকদের জানান, যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড, তবে আদালত যদি আমৃত্যু সাজা দেয় তাহলে সেটাই গণ্য করতে হবে, এমনটি উল্লেখ করে রিভিউ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে যাবজ্জীবন মানে 30 বছরের সাজার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কার্যকর হবে না বলে আপিল বিভাগ আদেশটি দিয়েছেন বলেও তিনি জানান। রিভিউ আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিল বিভাগের কয়েকটি রায়ে যাবজ্জীবন কতদিন থাকবে, কতদিন একজন আসামির ভোগ করতে হবে সাজা, এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা সে প্রসঙ্গে রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আবেদন করেছিলাম এবং আমরা বলেছিলাম যাবজ্জীবন বর্তমান আইনের বিধান অনুযায়ী 30 বছর হবে, কারণ 30 বছর যদি না হয় তাহলে ফৌজদারি কার্যবিধির 35 ক সহ আইনের অন্যান্য বিধান এবং জেল কোড এগুলো সব বাতিল হয়ে যাবে। এই আইনজীবী আরো জানান, আজকের রায়ে আপিল বিভাগ বলেছে যদিও যাবজ্জীবন বলতে একজন মানুষের স্বাভাবিক জীবন যতদিন ততদিন বুঝায়, কিন্তু আইন অনুযায়ী একজন যাবজ্জীবন আসামির 30 বছরের সাজা ভোগ করতে হবে। সেক্ষেত্রে আইনের অন্যান্য রেয়াত দেয়া যেগুলো আছে, যদি না আদালত বিশেষভাবে আদেশ দেন, আমৃত্যু জেলখানায় থাকতে হবে। এই রায়ে আমরা মোটামুটি সন্তুষ্ট।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাস মহামারীর তৃতীয় দফার ঢেউয়ের হুমকি সৃষ্টি হয়েছে। এর ফলে আজ 1 ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন রাজ্যে নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে। রাজস্থান রাজ্যে করোনা সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার পর রাজ্য সরকার 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর কনটেইনমেন্ট জোনে পুনরায় লকডাউনের ঘোষণা করেছে। লকডাউনের পাশাপাশি রাজ্যের 12টি জেলায় রাত্রিকালীন কারফিউ কার্যকর করা হচ্ছে। মহারাষ্ট্র সরকার লকডাউন সময়কাল 31 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে। মধ্যপ্রদেশে এবার যারা মাস্ক পরবে না তাদের কারাগারে পাঠানো হবে। ভারতের কর্ণাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা বলেছেন বিজেপি কোনো নির্বাচনে মুসলমানকে প্রার্থী করবে না। এর প্রতিক্রিয়ায় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন বিজেপি নেতার ওই মন্তব্য জঘন্য ও লজ্জাজনক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের কর্ণাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী ও বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা বলেছেন বিজেপি নির্বাচনে কোনো মুসলিম প্রার্থীকে টিকিট দেবে না। তিনি বলেন বেলাগাভি হিন্দুত্বের কেন্দ্র এবং এর সমর্থকদের মধ্যে কাউকে টিকিট দেওয়া হবে। রাজ্যটির বেলাগাভি লোকসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশ গত রোববার রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা বলেন আমরা যে কোনো হিন্দু সম্প্রদায়কে দলীয় টিকিট দিতে পারি, আমরা কোরবা লিঙ্গায়েত ভোক্কালিগা বা ব্রাহ্মণ সম্প্রদায়ের কাউকে টিকিট দিতে পারি, কিন্তু অবশ্যই মুসলিমদের টিকিট দেয়া হবে না। তার দাবি বিজেপিবাদী অন্য কোনো দলে গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই। এ প্রসঙ্গে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বিজেপি নেতারা ওই মন্তব্যকে জঘন্য ও লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি অবশ্য বলেন এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই, এ জাতীয় আদর্শ সংবিধানের সাথে বেমানান। বিজেপি নেতার মন্তব্য প্রসঙ্গে গতকাল সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াইসি বলেন ঘৃণিত ও লজ্জাজনক, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। হিন্দুত্ববাদীরা মনে করে যে কেবলমাত্র একটি সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতার অধিকার রয়েছে এবং অন্যান্য সমস্ত ব্যক্তি তাদের অধীনস্থ, ওই আদর্শটি আমাদের সংবিধানের সাথে সহাবস্থান করতে পারে না, যা স্বাধীনতা ভ্রাতৃত্ব সাম্যতা এবং ন্যায় বিচারের কথা বলে। কে এস ঈশ্বরাপ্পা কর্ণাটক বিজেপির সিনিয়র নেতা এবং 70 বছর বয়সী ওই নেতা কোরবা সম্প্রদায়ের। তিনি এর আগেও এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইহুদিবাদী ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর দুপক্ষের মধ্যে বিমান চলাচল চুক্তি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত যেতে হলে ইসরায়েলি বিমানকে সৌদি আরবের আকাশ ব্যবহার করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের আলোচনার পর ইসরায়েলকে বিমান চলাচলের সুবিধা দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয় রিয়াদ। আজ সকাল থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক বিমানের ফ্লাইট শুরুর কথা। তার আগে গতকাল সন্ধ্যায় সৌদি আরব তার আকাশসীমা ব্যবহারের জন্য ইসরায়েলকে আনুষ্ঠানিক অনুমতি দেয়। গত 16 জুলাই আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। এ কাজে মার্কিন সরকার মধ্যস্থতা করেছে। পাকিস্তান ও চীন প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, চীনা প্রতিরক্ষামন্ত্রী উই ফুং খার পাকিস্তান সফরে গতকাল এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে চীনের পক্ষে উই ফুং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী এই নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন। সাক্ষাতে দুই দেশের প্রতিনিধি দল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় চীনা প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা সিপিএসির যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানান। চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম সিপিইসি। করিডোরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তোলা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিরোধের পর তথ্যগত ক্ষেত্রে আমিরাত ও সৌদি আরবের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। সৌদি সেনা কমান্ডাররা এই সামরিক জোটের সদস্যদের তথ্য বিষয়ক বৈঠকে আমিরাতের অংশগ্রহণের বিষয়টি পুনঃমূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক ও সামরিক বিষয়ে মতভেদ দেখা দেওয়ার পর এখন তথ্যগত বিষয়ে মতভেদ দেখা দিয়েছে। 2015 সালের 26 মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। 69 মাস ধরে চলে আসা যুদ্ধে মূল ভূমিকা রেখেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, কিন্তু সাম্প্রতিক গত প্রায় এক বছর ধরে বিভিন্ন বিষয়ে আবুধাবি ও রিয়াদের মধ্যকার মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ইয়েমেনের ভেতরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মূলত এই বিরোধ। ইয়েমেন যুদ্ধের সময় যতই দীর্ঘায়িত হচ্ছে, আমিরাত ও সৌদি আরবের মধ্যে প্রতিযোগিতা ততই বাড়ছে, কারণ দুই দেশই ইয়েমেনে তাদের প্রভাব বিস্তার ও কৌশলগত অবস্থান জোরদার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব যদিও প্রথম থেকেই ইয়েমেনে আমিরাতের প্রভাব বিস্তারের বিরোধিতা করে আসছিল, কিন্তু এই যুদ্ধে আমিরাতের সহযোগিতার প্রয়োজন ছিল বলে এতদিন সৌদি আরব এ বিষয়ে চুপচাপ ছিল। ইয়েমেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রিয়াদ ও আবুধাবির মধ্যে বিরোধ থাকলেও এখন এই দেশটিতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ তুঙ্গে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত চায় ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির মন্ত্রিসভায় আমিরাতপন্থী সদস্যদের উপস্থিতি বজায় থাকুক, কিন্তু মানসুর হাদি ও সৌদি আরব আমিরাতের এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তথ্যগত ক্ষেত্রেও আমিরাত ও সৌদি আরবের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। খালিজ অনলাইনের এক প্রতিবেদনে আমিরাত ও সৌদি আরবের মধ্যে তথ্যগত গোপন বিরোধ শুরু হওয়ার কথা জানিয়ে লিখেছে, সৌদি সেনা কমান্ডাররা এই সামরিক জোটের সদস্যদের তথ্য বিনিময় বিষয়ক নীতিমালা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেছেন, তথ্য বিষয়ক বৈঠকে আমিরাতের অংশগ্রহণের বিষয়টি পুনর্মূল্যায়ন করা উচিত। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি কমান্ডারদের এই বক্তব্য থেকে ইয়েমেন ইস্যুতে আবুধাবি ও রিয়াদের মধ্যে তীব্র মতবিরোধ ও অনাস্থার প্রমাণ পাওয়া যায়। এই অনাস্থার মাত্রা এতটাই বেশি যে সৌদি গোয়েন্দা বিভাগ জানিয়েছে আমিরাতের গোয়েন্দা সংস্থা সৌদি সমর্থিত সরকারের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এদিকে এই বিরোধের ফলে সৌদি নেতৃত্বাধীন জোটে ভাঙন দেখা দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে নতুন আশ্রয় শিবিরে পাঠানোর সিদ্ধান্তে অটল রয়েছে সরকার। তবে কিছু রোহিঙ্গা ভাসানচরে যেতে রাজি হলেও বেশিরভাগই সেখানে যেতে আগ্রহী নয় বলে জানিয়েছেন রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক জমিরুদ্দিন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে নতুন আশ্রয় শিবিরে পাঠানোর সিদ্ধান্তে অটল বাংলাদেশ সরকার। কক্সবাজারের স্থানীয় বাসিন্দারাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রথম দফায় রোহিঙ্গাদের একটি দল ভাসানচরে পাঠানোর প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রাথমিকভাবে প্রথম দফায় 1,000 রোহিঙ্গা ভাসানচরে নিয়ে যাওয়া হতে পারে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে জানিয়েছেন, ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম দফায় স্থানান্তরের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি, তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রোহিঙ্গাদের প্রথম দলটি পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি জানান, জোর করে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে না, যারা স্বেচ্ছায় যেতে আগ্রহী তাদের পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম দফায় স্বল্প সংখ্যক রোহিঙ্গাকে নেওয়া হবে ভাসানচরে। এদিকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ তৎপরতায় যুক্ত 22টি আন্তর্জাতিক এবং দেশীয় সাহায্য সংস্থার প্রতিনিধিরা সম্প্রতি ভাসানচর পরিদর্শন করে সেখানে বসবাসের জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
কোনো কিছুর কমতি নেই, আমি দেখেছি তাদের জন্য কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে তাদের শিক্ষা দীক্ষা এবং তাদের থাকার যে একটা সুন্দর পরিবেশ, এটা রোহিঙ্গা ক্যাম্প এবং ভাসানচর এটা হিউজ ডিফারেন্ট।
তবে কক্সবাজার কুতুপালং ক্যাম্পের কয়েকজন বাসিন্দা রেডিও তেহরানকে বলেন, তারা ভাসানচরে যেতে চান না, তারা বরং মিয়ানমারেই ফেরত যেতে চান। এ প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক জনাব জমিরুদ্দিন রেডিও তেহরানকে জানান,
এখানে বিভিন্ন গ্রুপিংয়ের মাধ্যমে কিছু নির্যাতিত লোক আছে, অর্থাৎ প্রশাসনের দিক দিয়ে কিছু নির্যাতিত লোক আছে, এখানে থাকা তাদের কোন রকম নিরাপদ বুক করছে না, এই জন্য তারা ওইখানে যাচ্ছে। তাদের এরকম কিছু লোক আছে, বাকি লোক কখনো যাবে না, কারণ তারা ওইখানের অবস্থা খুঁজে জানে। ওইটা একটা নতুন দ্বীপ, মানুষ কারাগারে গেলে 5 বছর 3 বছর 10 দিন 5 দিন একটা মেয়াদ থাকে, কিন্তু ওইখানে যারা যাবে তাদের কোনো মেয়াদ নাই, কতদিনে এই মেয়াদ শেষ হবে।
ওদিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শিকদার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হলে উখিয়া টেকনাফের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, চাপ মুক্ত হবে। তিনি বলেন, আন্তর্জাতিক গোষ্ঠীগুলো কেবল নিজেদের সুযোগ সুবিধার জন্যই দীর্ঘদিন ধরে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিরোধিতা করে আসছে। তাদের বিরোধিতার কারণে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বিত হচ্ছে, কারণ তারা স্থানীয়দের স্বার্থ দেখছে না।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য বিশ্ব সবসময় বাকস্বাধীনতা সহ মানবাধিকারের নীতিমালা মেনে চলার দাবি করে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশের ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে ইসলাম অবমাননা এবং সন্ত্রাসবাদ সহ বহু বিষয়ে তারা দ্বিমুখী নীতি অবলম্বন করেছে। আজকের অনুষ্ঠানে আমরা এসব বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী চরিত্র নিয়ে কথা বলব। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্য সমাজে যখন ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়া হয়, কিংবা চীন ও রাশিয়ার মতো পাশ্চাত্যের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, তখন সেটাকে অনেকটা বৈধ বলেই ধরে নেওয়া হয়। ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে সম্প্রতি ইসলাম ও মহানবীকে অবমাননার যে ঘটনা ঘটেছে তা বাকস্বাধীনতার ব্যাপারে ওই দেশটি দ্বিমুখী নীতিরই বহিঃপ্রকাশ। ইউরোপে মুসলমানদের উপস্থিতি ঠেকানোর জন্য ইসলাম ও মুসলমান বিরোধী যে প্রচার প্রপাগান্ডা চলছে তার প্রতি ওই অঞ্চলের সরকারগুলো, বিশেষ করে ফ্রান্স সরকার, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভূমিকা রাখছে। ইসলাম বিরোধী কর্মকাণ্ডে ফ্রান্স সরকার হয় নীরব রয়েছে অথবা তাদের প্রতি সমর্থন দিচ্ছে। ইউরোপের মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে, ফলে স্বাভাবিকভাবেই সেখানে ইসলাম আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এই ধর্ম ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করার ঘটনা অনেক বেশি ঘটছে, ফলে মুসলমানরাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে।
উদাহরণস্বরূপ, সম্প্রতি ফ্রান্সে স্যামুয়েল পেটি নামে যে শিক্ষক নিহত হয়েছেন, তিনি শার্লি এবদো ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রকাশিত ব্যঙ্গ কার্টুন ক্লাসের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছিলেন। এরপর তিনি প্যারিস থেকে 30 কিলোমিটার দূরে একটি শহরে নিহত হন। পুলিশ ধারণা করছে এক চেচেন নাগরিক এতে জড়িত থাকতে পারে। নিহত শিক্ষক অক্টোবর মাসের প্রথম দিকে স্কুলের ছাত্রদের ক্লাস নেওয়ার সময় বিশ্বনবীকে নিয়ে প্রকাশিত ব্যঙ্গ কার্টুন তিনি ছাত্রদেরকে দেখিয়ে বলেছিলেন, যাদের ভালো লাগবে না তারা ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে পারে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকজন মুসলিম ছাত্রের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে সতর্ক করে দিয়ে বার্তা পাঠিয়েছিল। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শিক্ষক হত্যার ঘটনাকে ইসলামপন্থীদের পক্ষ থেকে সন্ত্রাসী ঘটনা হিসেবে অভিহিত করে দাবি করেন, 47 বছর বয়সী ওই শিক্ষক বাকস্বাধীনতার বিষয়ে শিক্ষা দেওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে।
ম্যাক্রন আরও বলেন, ওই হত্যার ঘটনা ফ্রান্সের মূল্যবোধের উপর আঘাত এবং তার ভাষায় ইসলামপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম চলবে বলেও তিনি দাবি করেন। তবে ফরাসি প্রেসিডেন্ট তার বক্তব্যে নিহত শিক্ষকের ইসলাম অবমাননার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। ফ্রান্সের শিক্ষামন্ত্রীও এক টুইট বার্তায় শিক্ষক হত্যার ঘটনাকে ফ্রান্সের বিরুদ্ধে হামলা বলে অভিহিত করেন। শিক্ষক নিহত হওয়ার ঘটনার কিছুদিন পর সেদেশের একটি মসজিদের ইমামকে অপহরণ করা হয় এবং দেশটির মুসলিম নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানায়। 5 বছর আগে শার্লি এবদো ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশিত হওয়ার পর আদালতে যে মামলা করা হয়েছিল তার রায় ঘোষণার একই সময়ে ফের শিক্ষকের মাধ্যমে বিশ্বনবীকে অবমাননার ঘটনা আন্তর্জাতিক সমাজ ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। বিষয়ের ব্যাপার হচ্ছে, প্রেসিডেন্ট ম্যাক্রন ইসলাম অবমাননার ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে উল্টো উদ্ভূত পরিস্থিতির জন্য মুসলমানদেরকে অভিযুক্ত করায় ইসলাম ও মুসলিম বিদ্বেষীরা আরও বেশি উৎসাহিত হচ্ছে।
মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত শার্লি এবদো ম্যাগাজিন পহেলা সেপ্টেম্বর বিশ্বনবীকে অবমাননা করে ফের ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে। ব্যঙ্গ কার্টুনের উপরে লেখা ছিল, এই ছবিটি ইতিহাসের অংশ এবং ইতিহাসকে কখনোই পুনরায় লেখা যায় না কিংবা মুছে ফেলা যায় না। প্রকৃতপক্ষে ফ্রান্সে মহানবীকে অবমাননার ঘটনা থেকে বোঝা যায় এই দেশটিতে ইসলাম বিদ্বেষ ও পবিত্র এই ধর্মের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে 2005 সালে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিয়ে 12টি ব্যঙ্গচিত্র ডেনমার্কের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর পরের বছর ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনও রসুলকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সে সময় এর বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। এসব পদক্ষেপের ব্যাপক নিন্দা ও সমালোচনা সত্ত্বেও শার্লি এবদো তাদের অবস্থানে অটল থাকায় 2015 সালে শার্লি এবদো ম্যাগাজিনের দপ্তরে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ফ্রান্সের চরম মুসলিম বিদ্বেষী উগ্র ডানপন্থী খ্রিস্টান গোষ্ঠী সুযোগ পেয়ে যায় এবং এ বিষয়টিকে তারা নির্বাচনী প্রচারণার কাজে লাগানোর চেষ্টা করে।
ইসলাম অবমাননার বিরুদ্ধে মুসলমানদের তীব্র সমালোচনা ও প্রতিবাদ সত্ত্বেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শার্লি এবদো ম্যাগাজিনের ইসলাম অবমাননার ঘটনাকে বাক স্বাধীনতা বলে অভিহিত করেছেন। তিনি এও বলেছেন, আমি আছি যাতে বাক স্বাধীনতাকে রক্ষা করতে পারি। ফরাসি প্রেসিডেন্ট এমন সময় ইসলাম অবমাননার ঘটনাকে বাক স্বাধীনতা বলে অভিহিত করলেন যখন সে দেশে কথিত ইহুদি নিধনযোগ্য হলোকাস্টের বিরুদ্ধে কথা বলাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। শার্লি এবদো ম্যাগাজিনে ইসলাম অবমাননার ঘটনাকে ম্যাক্রন এমন সময় বাক স্বাধীনতা বলে দাবি করলেন যখন আন্তর্জাতিক আইন ও বাক স্বাধীনতার ব্যাখ্যায় কোনো ধর্মবিশ্বাসের প্রতি অবমাননা করাকে নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রন ও ফরাসি সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ না নেয়ার পরিবর্তে উল্টো বাক স্বাধীনতার দোহাই দিয়ে অপরাধীদের সমর্থন দেয়ায় ইসলাম বিদ্বেষীরা আরও বেশি উৎসাহী হচ্ছে, যার ফলে মুসলমানদের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসছে। এমনকি ফরাসি প্রেসিডেন্টের এসব কথাবার্তা খোদ ওই দেশটির আইনেরও বরখেলাপ।
পাশ্চাত্য বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার মাত্রা কেবলমাত্র সেই পর্যন্তই যদি পুঁজিবাদী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা সহ বিভিন্ন ইস্যুতে সরকারগুলোর নীতির বিরুদ্ধে না যায়। সীমালঙ্ঘন করলেই তখন বাক স্বাধীনতার কথা ভুলে গিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি ব্রিটেনে এ ধরনের ঘটনা ঘটেছে। ব্রিটেনের রক্ষণশীল সরকার শিক্ষক পরিচালনা পরিষদকে নির্দেশ দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেসব পাঠ্য বইয়ে পুঁজিবাদের বিরুদ্ধে বক্তব্য এসেছে সেগুলো যেন পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়। যাই হোক, পাশ্চাত্যে বাক স্বাধীনতার দাবি কেবলই লোক দেখানো মাত্র, আর এ কারণে ইসলাম অবমাননার ঘটনা ঘটলেও তা সহজে পার পেয়ে যাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, ইউরোপে ইসলাম অবমাননা ও বাক স্বাধীনতার ব্যাপারে সরকারগুলো দ্বিমুখী আচরণ করছে, এই সম্পর্কেই বিশেষ আলোচনাটি শুনলেন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 1 ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 19 বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা, দৈনিক প্রথম আলো। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম, লিবিয়ায় মানব পাচারে বিমান সংস্থাও জড়িত। দৈনিক ইত্তেফাক, কিছুতেই পিছু হটবে না ইমরান খান, ইসরায়েলকে স্বীকৃতিতে না। চীন ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ প্রতিদিন। করোনার তথ্য লুকিয়েছিল চীন, সিএনএন দৈনিক সমকাল। কালের কণ্ঠের শিরোনাম, রাজনৈতিক পট পরিবর্তনের আশাবাদ মির্জা ফখরুলের। মানবজমিন লিখেছে 3 কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে। দৈনিকটির অন্য একটি খবর, বাংলাদেশে টিকা আসবে কবে। যুগান্তরের শিরোনাম, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস। ভারতের শিরোনাম, অবশেষে কৃষকদের সাথে আলোচনায় বসল কেন্দ্রীয় সরকার। দৈনিক আনন্দবাজার পত্রিকা, এবার কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা কানাডার প্রধানমন্ত্রীর, অস্বস্তি বাড়ছে কেন্দ্রের, সংবাদ প্রতিদিন। দৈনিক আজকালের শিরোনাম, যোগীর রাজ্যে এবার সাংবাদিককে স্যানিটাইজার ঢেলে পুড়িয়ে খুন, গ্রেপ্তার 3।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশ, স্বাক্ষর জাল করে কৃষকের টাকা তুলে নেন কৃষি কর্মকর্তা, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, স্বাক্ষর জাল করে বরাদ্দকৃত টাকা সহ সরকারের বিভিন্ন কৃষি পণ্য কৃষকের নামে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ফেনীর ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার ফুলগাজীর কৃষক নুরুল হক, আব্দুল কাদের, শহীদুল, মহিউদ্দিন ও জামাল উদ্দিন সহ বেশ কয়েকজন কৃষকের অভিযোগে জানা গেছে, উপজেলায় কৃষি উন্নয়ন এবং লেবু জাতীয় ফল চাষের 2টি বিশেষ প্রকল্পের অধীনে 460 কৃষক রয়েছেন। রহিম নামে এক কৃষক বলেন, আমার ও অপর একজন কৃষকের নামের পাশে যে স্বাক্ষর দেখেছি তা আমাদের নয়, আমার এ স্বাক্ষর জাল। এভাবে জাল জালিয়াতির নানা খবর প্রায়শই পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, এসব বন্ধ হওয়া উচিত বলে মনে করেন সুশীল সমাজসহ সাধারণ মানুষ।
করোনা ভ্যাকসিন নিয়ে কিছু কথা, দৈনিক ইত্তেফাক, যুগান্তর সহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে 3 কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে। তবে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে টিকা আসবে কবে। বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে 3 কোটি ডোজ টিকা বিনামূল্যে দেয়া হবে। বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, ঠিক কবে এসব ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছাবে, দেশের মানুষ কবে থেকে ভ্যাকসিন পাওয়া শুরু করবে, উন্নয়নশীল ও গরিব দেশগুলোর অবস্থা একই, কবে এসব দেশে ভ্যাকসিন আসবে কেউই বলতে পারছেন না নিশ্চিত করে।
বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য নিয়ে এই উচ্ছ্বাস নাও টিকতে পারে। দৈনিক মানবজমিনের অর্থনীতি বিষয়ক এই প্রতিবেদনে লেখা হয়েছে, 1971 সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি বলে আখ্যা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। কিন্তু সময়ের পরিক্রমায় নানা সংকটের মাঝেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করেছে। গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছর মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। কিন্তু ঢাকার বুদ্ধিদীপ্ত অর্থনৈতিক পরিকল্পনা সত্ত্বেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন দলের হাতে অবাধ রাজনৈতিক ক্ষমতা মজুদ থাকলে সময়ের আবর্তে তারা দুর্নীতি ও লুটেরাতন্ত্রের দিকে ঝুঁকে পড়তে পারে, তেমনটা ঘটলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে।
কিছুতেই পিছু হটবে না ইমরান খান, ইসরায়েলকে স্বীকৃতিতে না, দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপে পিছু হটবে না পাকিস্তান, ইসরায়েলকে দেবে না স্বীকৃতি। পাকিস্তানের ক্ষমতাসীন দল রোববার এমনই মন্তব্য করেছে। ইমরান খানের তেহরিকে ইনসাফ দল এক টুইট বার্তায় লিখেছে, ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবে ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
এবারে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কৃষকদের আন্দোলন নিয়ে প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্ব সহ খবর পরিবেশিত হয়েছে। বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, কৃষক আন্দোলনের কাছে নতি স্বীকার মোদির, বাধ্য হলেন বৈঠকে বসতে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম, কৃষকদের সঙ্গে আলোচনায় বসল কেন্দ্র। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কৃষক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করল সরকার। এই বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের দিল্লি চলো আন্দোলনে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি পাঞ্জাব ও হরিয়ানায়। এই অচলাবস্থা কাটাতে সোমবার কৃষকদের সঙ্গে আলোচনার আহ্বান জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বৈঠক সূত্রের খবর, কৃষকদের সব সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
তবে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, আজকের বৈঠকে যোগ দিতে নারাজ ছিল আন্দোলনকারী কৃষকদের একাংশ। তাদের যুক্তি, দেশজুড়ে অন্তত 500টি কৃষক সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে, বৈঠকে মাত্র 32টি সংগঠনকে ডাকা হয়েছে, যা একেবারেই অনৈতিক। এদিকে দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, আজ সকালে কৃষকদের সমর্থনে টুইট করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন, আমাদের অন্নদাতারা যখন রাস্তায় আন্দোলন করছেন তখন টেলিভিশনে লাগাতার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তিনি বলেন, অন্নদাতা কৃষক নাকি মোদির পুঁজিপতি বন্ধু, আপনি কার পাশে?
খবরটিতে আরও বলা হয়েছে, কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে কংগ্রেস সাংসদ বলেন, কৃষকরাই হলেন দেশের শক্তি। প্রশ্ন ওঠে, আজ তারা রাস্তায় নেমেছেন কেন? হাজার কিলোমিটার পথ পেরিয়ে তারা কেন দিল্লিতে আসছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নয়া কৃষি আইন কৃষকদের ভালোর জন্যই, যদি তাই হয় তাহলে কৃষকরা ক্ষোভে ফুঁসছেন কেন? আসলে এই আইন কৃষকদের ঠকানোর আইন, আর তাই এখন আমাদেরকে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ার হুমকি দিল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল।
সংবাদ প্রতিদিনের খবর, নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনিই বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। কৃষকদের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের জন্য সবসময় পাশে থাকবে কানাডা, তবে এতে অস্বস্তি বাড়ছে ভারতের কেন্দ্রীয় সরকারের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরানি পণ্য সামগ্রীর শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
ইরানের পণ্য সামগ্রী,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র পণ্য সামগ্রী। এর পাশাপাশি খনি থেকেও আহরিত হয় বিভিন্ন সামগ্রী। ইরানে নরনারীদের মেধা ও মনন খাটিয়েও তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা রাসায়নিক পণ্য সামগ্রীর ক্ষেত্রে ইরানের অবস্থান, অগ্রগতি ও তৎপরতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি, বিশেষ করে ইরানের পেইন্ট, রজন এবং আঠা ও টেপ শিল্পের ব্যাপারে খানিকটা ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এসব ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক কয়েকটি ইরানি কোম্পানির কৃতিত্ব ও অর্জনের দিকেও ইঙ্গিত করার চেষ্টা করেছি। বলেছিলাম যে পেট্রোকেমিক্যাল শিল্প রাসায়নিক শিল্পের একটি শাখা।
এখানে তেল বা প্রাকৃতিক গ্যাস জাতীয় বিচিত্র প্রাকৃতিক ও রাসায়নিক কাঁচামাল থেকে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করার পর নতুন রাসায়নিক পণ্য উৎপাদন করা হয়। মানব জীবনে আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রভাবের আগে এই তেল এবং এ জাতীয় পেট্রোকেমিক্যাল পণ্য সামগ্রী ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসব প্রয়োজনীয় রাসায়নিকগুলো উদ্ভিদ এবং প্রাণীজ পণ্যগুলোর মাঝে বিভিন্ন পরিবর্তন ও রূপান্তর কিংবা বলা যেতে পারে ক্রিয়া বিক্রিয়ার ফলে তৈরি হতো। বিংশ শতাব্দীর গোড়ার দিকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে মানুষের প্রয়োজনীয় পণ্যগুলো উৎপাদন করতে ব্যবহার করা হতো। বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশ এবং হাইড্রোকার্বনের ব্যবহারের প্রসারে তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে হাজার হাজার পণ্য তৈরি হতে শুরু করেছে। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের আগের তুলনায় বিপ্লব বিজয়ের পর আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাজারে এই শিল্পটি আরও বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল। আজকের আসরে আমরা এ নিয়ে আরও কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ইসলামী বিপ্লব বিজয় এবং ইরানের উপর ইরাকের চাপিরিয়া যুদ্ধের ফলে সিরাজ পেট্রোকেমিক্যাল প্রকল্পের মতো আধার সমাপ্ত প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছিল। সুতরাং ইরানি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সগুলির উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে পিছিয়ে পড়েছিল। তবে যুদ্ধ সমাপ্তির সাথে সাথে বন্দর ইমাম কমপ্লেক্সের মতো ইরানের পেট্রোকেমিক্যাল কেন্দ্রগুলির পুনর্নির্মাণ কাজ শুরু হয়ে যায়। এক দশকের সময়কালের মধ্যেই এই কেন্দ্রগুলি সক্রিয় হওয়ার সাথে সাথে দেশের পেট্রোকেমিক্যাল শিল্প পরিমাণগত এবং গুণগত মানের ক্ষেত্রে বিশ্বমানের স্তরে পৌঁছে গিয়েছিল। ইরানের জাতীয় অর্থনীতিতে তেলবিহীন পণ্য রপ্তানিতে পেট্রোকেমিক্যাল শিল্পের গুরুত্বটা ছিল একেবারে ভিন্ন রকমের। এই শিল্পটি ইসলামী বিপ্লবের বিজয়ের আগের তুলনায় বিপ্লব বিজয়ের পর আন্তর্জাতিক ও আঞ্চলিক বাজারে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল।
জার্মানির অর্ভস গ্রুপের যোগাযোগ ও বাণিজ্য উন্নয়ন বিভাগের পরিচালক উলফ গ্যাংক্লেকার 2017 সালে অনুষ্ঠিত ইরানের পেট্রোকেমিক্যাল শিল্প বিষয়ক 13তম আন্তর্জাতিক সম্মেলন IPF এর অবকাশে ইরানের পেট্রোকেমিক্যাল শিল্প সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ইরান কয়েক দশক ধরে পেট্রোকেমিক্যাল শিল্পের বাজারে মূল ভূমিকা পালন করে আসছে এবং এখন পর্যন্ত তারা তাদের এই অবস্থানটি বজায় রেখেছে। আমি বিশ্বাস করি আসন্ন বছরগুলোতে ইরান আরও অনেক ভালো অবস্থানে চলে যাবে। তেল উৎপাদন এবং পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের মতো বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার ইরানের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনে যেসব প্রতিযোগী রয়েছে তাদের সঙ্গে ইরানও গ্রহণযোগ্য ও শক্তিশালী অবস্থানে টিকে থাকবে। এ পর্যায়ে একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরে এসেও আপনাদের সঙ্গ পাবার ইচ্ছে রইল।
ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেসব বৈশিষ্ট্যের কারণে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এই খাতটির উপর। ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধার দিকটি হল পেট্রোকেমিক্যাল শিল্পকে চালু রাখার জন্য প্রয়োজনীয় তেল এবং গ্যাস সম্পদের বিশাল মজুদ রয়েছে ইরানে। তেল মজুদের দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হল ইরান এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাসেরও মজুদ রয়েছে ইরানে। পেট্রোকেমিক্যাল শিল্প অনেকটা গ্যাসের উপর ভিত্তি করে বিকশিত হয়। বিশ্বের বহু দেশেই এই গ্যাসের মজুদ এবং সরবরাহের অভাব থাকায় ইরানের গ্যাসের সহজ প্রবেশাধিকার ঘটেছে বিশ্বব্যাপী। পেট্রোকেমিক্যাল শিল্পে উপযুক্ত অবকাঠামো থাকার কারণে ইরানের এই শিল্পটির প্রতি বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে তেল পরিশোধনাগারটি প্রায় 700 হেক্টর ভূমির উপর গড়ে তোলা হয়েছে। পারস্য উপসাগরের উত্তর উপকূলীয় নীল জলের তীরে বন্দর আব্বাস শহরের সঙ্গে লাগোয়া উপকূলে গড়ে উঠেছে বন্দরটি। খুবই আধুনিক মানের তেল পরিশোধনাগার এটি। ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যে ঘন বা ভারী অপরিশোধিত ক্রুড অয়েল পরিশোধন বা রিফাইন করার জন্য অন্যতম এই বন্দর আব্বাস রিফাইনারি। পশ্চিম এশিয়া অঞ্চলের দেশগুলোতে যেখানে রিফাইনারিতে প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য স্থানীয় জনশক্তির বাইরের লোকজন নিয়োগ দিতে বাধ্য হয়, সেখানে ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পের অন্যতম সুবিধা হল দক্ষ ও অভিজ্ঞ ইরানি জনশক্তির উপস্থিতি। এ পর্যায়ে আবারও একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরে এসেও আপনাদের পাব এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। বলছিলাম ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পের সুবিধাগুলোর কথা। সেই সব সুবিধার কথা বিবেচনা করেই বিদেশি বিনিয়োগকারীরাও ইরানের পেট্রোকেমিক্যাল খাতে বিনিয়োগ করার জন্য এগিয়ে এসেছে। বিখ্যাত কোম্পানি অ্যাটলাস কপকোর অন্যতম পরিচালক অস্কার স্নাবেল ইরানের 13তম আন্তর্জাতিক পেট্রোকেমিক্যাল শিল্প সম্মেলন বা IPFA অংশ নিয়েছিলেন। তিনি ইরানের এই শিল্প সম্পর্কে অকপটে বলেছেন, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পের সুবিধার দিকটি কেবল তাদের বিশাল গ্যাস মজুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের যে শিক্ষিত ও দক্ষ জনশক্তি রয়েছে পেট্রোকেমিক্যাল বিষয়ে সেটাও উল্লেখযোগ্য।
এসবের বাইরেও রয়েছে পেট্রোকেমিক্যাল পণ্য সামগ্রী সরবরাহে ইরানের ব্যাপক সুবিধা। ভৌগোলিক দিক থেকে সুবিধাগত এলাকায় ইরানের অবস্থানের কারণে এশিয়া, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য পৌঁছানো খুব সহজ এবং সাশ্রয়ী। বিশেষ করে নৌরুটের চমৎকার ব্যবস্থা থাকায় এক্ষেত্রে আরও বেশি সুযোগ তৈরি হয়েছে। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইরানের পরমাণু বিজ্ঞানী ফখরিজাদে হত্যাকাণ্ডের বহু ক্লু পাওয়া গেছে, চলছে তদন্ত, বলেছেন গোয়েন্দামন্ত্রী। ইরাক সিরিয়া সীমান্তে ইরানি সামরিক কমান্ডার নিহতের গুজব, নির্ভরযোগ্য সূত্র বলছে জনমতকে বিভ্রান্তের অপচেষ্টা। বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের চূড়ান্ত ব্যাখ্যা, 30 বছর কারাভোগ করলেই শাস্তির আদেশ বাস্তবায়ন বলে গণ্য হবে। এবং মুসলমানদের কখনোই প্রার্থী করা হবে না বলে কর্ণাটকের এক মন্ত্রীর মন্তব্য, তীব্র প্রতিক্রিয়া মিম প্রধান ওয়াইসির। এবারে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.